আজ আমাদের এই কলিং শোর বিষয়টি হচ্ছে সন্ত্রাস দেশে দেশে কৌশল বিচিত্র। সন্ত্রাস এখন আর কোন বিশেষ দেশের কিংবা বিশেষ অঞ্চলের সীমারেখায় আবদ্ধ নেই। প্রাচ্য ও প্রতীচ্যের প্রায় সব দেশেই সন্ত্রাস এখন সংক্রামক ব্যাধি। সন্ত্রাস স্থান কাল পাত্রভেদে এক ঘৃণ্য অপরাধ এবং সবসময়ই তা নিরীহ মানুষের প্রাণ নাশ ঘটায়। তবে আগে লক্ষ্যবস্তু স্থির করে সন্ত্রাস চালানো হতো, যেমন এমনকি 9/11 যে সন্ত্রাস, সেখানে কয়েক হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু বিন লাদেনের লক্ষ্য ছিল আমেরিকার টুইন টাওয়ারের পতন ঘটানো। বাংলাদেশের হোলি আর্টিজানেও নিরীহ লোকজন প্রাণ হারিয়েছেন, কিন্তু সেটারও লক্ষ্য ছিল কিছু বিদেশিকে হত্যা করে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক গতিকে রুদ্ধ করা। এইসব ঘৃণ্য অপরাধের পর আমরা ইদানিং সময়ে বিশেষত ইউরোপের বেশ কয়েকটি দেশে লক্ষ্য করেছি পথচারীর ওপর ফুটপাতে যানবাহন তুলে দিয়ে মানুষ হত্যার পরিকল্পিত প্রয়াস। এ ধরনের ঘটনা বিশ্বজুড়ে মানুষের নিরাপত্তা নিয়ে বড় রকমের প্রশ্ন উত্থাপন করেছে। দক্ষিণ এশিয়াও এই সন্ত্রাস থেকে মুক্ত নয়। আমরা জানি যে সোমবার যুক্তরাষ্ট্রের আফগান নীতি ঘোষণা করতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদ পুষে রাখার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেছেন। পাকিস্তান যদিও এই অভিযোগ অস্বীকার করছে, কিন্তু পাকিস্তানে যে সন্ত্রাসবাদ বেশ একটা মজবুত অবস্থানে রয়েছে সেটি বারবার আমরা শুনতে পাই। এসব বিষয় নিয়ে শ্রোতাদের জিজ্ঞাসার জবাব দেবেন আজ আমাদের তিনজন অতিথি। ঢাকা থেকে রয়েছেন ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর প্রধান এবং বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। জেনারেল আব্দুর রশিদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন কলকাতা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুরেন্দ্রনাথ উইমেন্স কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা সংঘমিত্রা সরকার। সংঘমিত্রা সরকার, আপনাকে স্বাগতম।
নমস্কার।
নমস্কার। এবং ঢাকা থেকে আরও রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর সিনিয়র ফেলো জনাব শাফকাত মুনির। জনাব মুনির, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে রাখি আমাদের সরাসরি এই নম্বরে ফোন করতে পারেন 2026193062। এবার তাহলে প্রশ্ন উত্তরের পালা। প্রশ্নকারীদের অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখার, আর সময়ের সংক্ষিপ্ততার কারণে উত্তরদাতাদের কাছেও বিনীত অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণ। হ্যালো।
হ্যালো। হ্যালো ওয়াশিংটন। আচ্ছা, আমি শুরুতেই ধন্যবাদ জানাই যে এখন অত্যন্ত সময় উপযোগী একটি মানে বিষয় বেছে নেওয়ার জন্য। আর হ্যালো ওয়াশিংটনের যে জনপ্রিয়তা মানে সেটা তো বলাই বাহুল্য, আমরা সবসময় অপেক্ষা করি কখন এই অনুষ্ঠানটি হবে। আজকের বিষয়টি মানে এত মানে গুরুত্বপূর্ণ যে বলারই অপেক্ষা রাখে না, কারণ সম্প্রতি আফগানিস্তানের ব্যাপারে ট্রাম্প তার নতুন কিছু কথাবার্তা বললেন, আর সন্ত্রাসের বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে আমরা সবসময় মাথা ঘামিয়ে থাকি। তো আমার কাছে একটি বিষয় মনে হয় যে এখন যে সন্ত্রাস সারা পৃথিবীতে, তার পেছনে কিন্তু মানে এমন দেখা গেছে যে হয়তো একটি বড় দেশ একটি বিশ্বের একটি সন্ত্রাসী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে বা তাদেরকে সৃষ্টি করে একটা জায়গায় ওরা হয়তো লাগিয়ে দিয়েছে, পরে দেখা গেল তারাই বুমেরাং হয়ে আবার সে চলে আসছে আর কি। যেমন আফগানিস্তানের ব্যাপারে যদি বলা যায়, সেখানে সন্ত্রাস কিভাবে শুরু হয়েছে আমরা সবাই জানি, পরে যাদেরকে সৃষ্টি করা হলো তারাই আবার মানে সেই দেশটির বিরুদ্ধে কাজ করছে। এখন সবকিছু মিলিয়ে আবার সন্ত্রাসের ব্যাপারে বলা হয় মুসলমানদেরকে ঢালাওভাবে অভিযুক্ত করা হয়, কিন্তু বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় মানে সমস্ত পৃথিবীতে যেসব সন্ত্রাসী ঘটনা ঘটে তার মূলে মানে মুসলমানদের মানে ভূমিকাটা বা মুসলমানদের কোন রোল সেটা খুবই কম আর কি পরিসংখ্যানে দেখা যায়। তো আজকের যে অনুষ্ঠান, যে যারা প্যানেলে আছেন তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে আরো অনেক কিছু জানবো এবং অনেক কিছু আরো মানে মানে এই বিষয়ে আমাদেরকে সমৃদ্ধ করবো জেনে সেটা আশা করছি। আর এখন মানে এই অবস্থায় দাঁড়িয়ে মানে আমরা এখন কি অবস্থায় আছি আমরা সেটাও জানতে চাই তাদের কাছ থেকে।
জি, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ। সন্ত্রাসবাদ সম্পর্কে আপনি কিছু মন্তব্য রেখেছেন, আপনার নিজস্ব মন্তব্য অবশ্যই এগুলো। তো আমরা মূলত জেনারেল রশিদের কাছে যাচ্ছি এই অভিযোগটা নিয়ে যে আফগানিস্তানের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাম্প্রতিক সময়ে ঘটছে বেশ অনেকদিন ধরে, সেটার জন্য পাকিস্তান কতখানি দায়ী, যে অভিযোগটা উঠে এসছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি মনে করি যে স্টেট প্যাট্রনাইজেশন, এটি নন স্টেট অ্যাক্টরদের সাথে মিলেই সন্ত্রাসবাদের ঝুঁকিটাকে পৃথিবীতে বাড়িয়ে দিয়েছে। যেসব দেশগুলো এই সন্ত্রাসী সংগঠনগুলোকে প্যাট্রনাইজ করে তার মধ্যে পাকিস্তান সুস্পষ্টভাবে উঠে এসেছে। পাকিস্তানের সন্ত্রাস পৃষ্ঠপোষকতায় অন্তত পক্ষে তিনটি দেশকে খুবই বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আমরা দেখতে পাই, যেগুলো আফগানিস্তান, ভারত এবং বাংলাদেশ। বাংলাদেশের কথা যদি বলি, সেটি হচ্ছে বাংলাদেশের যত বড় সন্ত্রাসী নেতা এখানে আমরা দেখেছি, তাদের যদি আমরা অতীতের রেকর্ড যদি দেখি, তারা সবাই কোনো না কোনো সময় পাকিস্তানের সাথে পাকিস্তান সফর করেছে এবং সেখানকার সন্ত্রাসী গোষ্ঠী লস্কর এ তৈবা, হাক্কানি নেটওয়ার্ক, জৈশ ই মোহাম্মদ, কারুর না কারুর সাথে তাদের একটি সম্পৃক্ততা বা বন্ধুত্ব দেখা গেছে। বাংলাদেশের সাথে বড় সন্ত্রাসী যেটা আমরা দেখেছি, যেখানে সামরিক গ্রেনেড ব্যবহৃত হয়েছিল 21 আগস্ট, সেখানেও যে এই গ্রেনেডের যে উৎস সেটি কিন্তু আমরা দেখেছি একটি পাকিস্তানি ব্যক্তি মাজেশ ভাট এখানে গ্রেপ্তার হয়েছে, সে স্বীকার করেছে যেটা আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশে নিয়ে এসেছিল। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে যদি রাষ্ট্র এই এই সব সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে যদি সহযোগিতা না করে, তাহলে নিরীহ মানুষের নিরাপত্তাটা অনেকটা বেশি হয়। যদি আমরা ইউরোপের দিকে তাকিয়ে দেখি, সেখানেও আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যে বার্সেলোনার ডাক হলো, তার মানে ম্যানচেস্টারে আমরা দেখলাম, এর আগের বছরে আমাদের রয়েছে ব্রাসেলস এয়ারপোর্টে অ্যাটাক, সবকিছু গিয়ে ওখানে একটা অভিবাসীদের দেখতে পাচ্ছি যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তো ওখানেও আমাদের দৃষ্টি দেওয়ার প্রয়োজন যে কেন জড়িয়ে পড়ছে। তো বাংলাদেশ থেকে যেসব ব্যক্তিরা পশ্চিম ইউরোপে গেছেন, তাদের অনেকেই কিন্তু বাংলাদেশে ফেরত এসে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িয়ে পড়েছেন বা এটাকে উৎসাহিত করার চেষ্টা করেছেন। এই পরিবেশগুলোকে দেখতে হবে যে কোন পরিবেশে তারা বাড়ার সুযোগ পাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, শফকাত মুনির, আপনি এর সঙ্গে কিছু যোগ করতে পারেন?
জি, জেনারেল রশিদ খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি যখন করা হয়, তা নিঃসন্দেহে অত্যন্ত নিন্দনীয় একটি ব্যাপার। এবং আমরা যদি বর্তমানে আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে একটু তাকাই, আমরা দেখতে পাবো যে যদি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতার একটি ক্ষেত্র না থাকে এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে অনাস্থা, আস্থার অভাব এবং সম্পর্কের টানাপোড়ন যদি থাকে, তা কিন্তু অনেকাংশেই জঙ্গি গোষ্ঠীগুলোকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। আমরা সবসময় যারা জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন বিষয়ক গবেষণা ও বিশ্লেষণের সাথে জড়িত আছি, আমরা সবসময় বলে এসেছি যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে মোকাবেলা করতে গেলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এক ধরনের সিমলেস কোঅপারেশন বা সহযোগিতার একটি নিরবচ্ছিন্ন ক্ষেত্র তৈরি করতে হবে। সেটা আনফর্চুনেটলি আমরা এখনো দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে পুরোপুরি দেখতে পাইনি এবং ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের যে টানাপোড়ন এটা এখানে বিশেষভাবে চলে আসে, কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যেও এই সহযোগিতার ক্ষেত্রকে আরো বিস্তৃত করতে হবে।
হ্যাঁ, অধ্যাপিকা সংঘমিত্রা সরকার।
হ্যাঁ বলুন।
না, এই যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের ব্যাপারে আমি জানতে চাইছি।
আচ্ছা,
যে পাকিস্তানের ভূমিকা, হ্যাঁ ভারত
সম্পর্ক,
জি বলুন।
আচ্ছা, এই সম্পর্কে আমার একটা ছোট্ট কথা, আমার মনে হয় যে আজকের প্রাসঙ্গিকতা খুঁজতে গেলে কিন্তু ভারতের একটু অতীতের দিকে দেখার প্রয়োজন রয়েছে। 70 বছর আগে যে অদৃষ্টের সঙ্গে অভিসার আমরা শুরু করেছিলাম, সেই সময় থেকেই কিন্তু বারংবার আমরা সন্ত্রাস দ্বারা আক্রান্ত এবং 80-এর দশকে খালিস্তান মুভমেন্টকে সামনে রেখে বারংবার কিন্তু তখন ভারত সরকার আন্তর্জাতিক সমাজের কাছে পৌঁছতে চেয়েছিল যে এই ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করতে গেলে আন্তর্জাতিক সমাজের সমর্থন দরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। এবং সেক্ষেত্রে সেই সময়ে যেমন পাকিস্তানের বিশেষ একটি ভূমিকা ছিল, সেই ভূমিকা কিন্তু আজও চলছে। সুতরাং ভারতের ক্ষেত্রে 2001-এরও অনেক আগের থেকেই কিন্তু আমরা বারংবার বলবার চেষ্টা করে এসেছি যে সন্ত্রাসবাদ কিন্তু আসলে কোন একটি দেশের নিজস্ব সমস্যা নয়, এই সমস্যাকে মোকাবিলা করতে গেলে আন্তর্জাতিক সমাজকে একত্রিত হতে হবে, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, রাষ্ট্রের সঙ্গে অরাষ্ট্রীয় কারকের সম্পর্ক সংঘবদ্ধভাবে মোকাবিলা করলেই একমাত্র এর সঙ্গে আমরা হয়তো পেরে উঠব।
হ্যাঁ,
এটাই আমার। হ্যাঁ
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাচ্ছি, ঢাকা থেকে আজমির হাসান কনক। হ্যালো,
হ্যালো, আমি ঢাকা বাংলাদেশ থেকে কথা বলছি, আমার নাম আজমির হাসান কনক। কোন বিস্ফোরক ছাড়া যানবাহনে যখন হামলার মারণাস্ত্র হয়, তখন কি এটা নতুন একটা উদ্বেগের সৃষ্টি করে না? অবশ্যই করে। এখন আমরা ওই উদ্বেগেই সবচেয়ে বেশি ভীত। এখন কথা হচ্ছে, সন্ত্রাসীরা নানান ধরনের সীমাবদ্ধতার মাঝেও তাদের প্ল্যান অনুযায়ী ধ্বংসাত্মক কাজগুলো করে যাচ্ছে। অন্যদিকে অসীম সুযোগ সুবিধা থাকার পরেও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষে সেগুলো মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। এর আসলে কারণটা কি? আর সন্ত্রাসীদের এই যে বিচিত্র কৌশলগুলি, সেগুলি যদি অনুমান করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাহলে আসলে তাদের কি করতে হবে? বা এক্ষেত্রে মানুষ তো তাদের এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্ব দিয়েছে রাষ্ট্রকে। রাষ্ট্র কিভাবে একটা মানুষকে এই জায়গায় নিরাপদ রাখতে পারে, বা কি কি পদক্ষেপ নিয়ে সব ধরনের সন্ত্রাসী হামলা থেকে মানুষ রক্ষা পাবে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ।
হ্যাঁ ধন্যবাদ আজমির হাসান কনক আপনাকে। আমি মেজর জেনারেল আব্দুর রশিদের কাছে যাচ্ছি।
হ্যাঁ, উনি একটা সুন্দর প্রশ্ন উত্থাপন করেছেন, কোনো সন্দেহ নেই। এখানে উনি প্রতিরক্ষার কথা বলেছেন, যে রাষ্ট্র এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা সন্ত্রাসের বিরুদ্ধে তৈরি করবে যাতে সন্ত্রাসীরা ওই প্রতিরক্ষা ভেঙে আক্রমণ করতে পারবে না। এটি হচ্ছে প্রতিরক্ষার একটি থিওরি। কিন্তু আমি মনে করি যে প্রতিরক্ষা ব্যবস্থা আপনি যতভাবেই তৈরি করেন, এর ভেতরে কিছু ছিদ্র থেকে যায় এবং সন্ত্রাসীরা ওই ছিদ্রগুলোকেই ব্যবহার করে। অনেকদিন ধরে এটাকে তারা গবেষণা করে এবং এটাকে কিভাবে ব্যবহার করলে, কোন কৌশলে গেলে সে সাধারণ, সে তো নিচ্ছে সফট টার্গেট, সাধারণ মানুষকে মারছে। সাধারণ মানুষ তো সব জায়গায় ছড়িয়েই আছে। সেখানে আমি মনে করি যে সেটি প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে, কিন্তু যদি তাকে বন্ধ করতে হয় তাহলে সন্ত্রাসের যে উৎসের জায়গাটা আছে, সে যেখান থেকে পুষ্টি পাচ্ছে, সেসব উৎসগুলোকে যদি আমরা আক্রমণ করতে না পারি, তাহলে আমরা সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করে জনগণ নিরাপত্তা, সেটি রাষ্ট্রই হোক, যেহেতু সামরিক বাহিনীতে আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি বলছি এটি সম্ভব না। তো সেক্ষেত্রে যেমন আমি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানাই, কারণ পাকিস্তানকে তিনি এখন চাপে ফেলেছেন যে সন্ত্রাসের সহায়তা পাকিস্তান দেওয়া থেকে তাকে প্রত্যাহারিত করতে হবে। তো সেই জায়গাটা যদি প্রয়োগ হয় এবং সেখানে যদি সেই চাপের মুখে সে সরে আসে, তবে নিঃসন্দেহে আমি বলবো যে এখানকার এই অঞ্চলের সন্ত্রাসী কার্যক্রম অনেক কমে আসবে। তো এরকম ভাবে সেই সব রাষ্ট্রগুলোকে যদি আপনি চাপে না ফেলতে পারেন, উচ্চ শক্তিকে যদি দমন না করতে পারেন, তাহলে উনি ঠিকই বলেছেন, সম্পূর্ণ প্রতিরক্ষা নিশ্চিত করা কখনোই সম্ভব না, কারণ তারা একের পর এক একটি কৌশল নিয়ে আসবে।
জি, প্রশ্ন আরেকটা দিক ছিল যেটার জন্য আমি শাফকাত মুনিরের কাছে যাচ্ছি, যে এই যে সন্ত্রাসী আক্রমণের স্ট্র্যাটেজিটা, এর কৌশলে পরিবর্তন হলো, এখন গাড়ি নিয়ে নিরীহ মানুষকে চেপে মেরে ফেলছে, তো এই কৌশল মোকাবিলা করার কি উপায় থাকতে পারে?
দেখুন, প্রথমেই যে বিষয়টি উঠে আসছে তা হলো সন্ত্রাস ও জঙ্গিবাদ যে ধরনের ট্যাকটিক্স বা যে ধরনের কৌশল ব্যবহার করে মানুষকে হত্যা করে, তা এক কথায় কাপুরুষোচিত। কারণ তারা নিরীহ মানুষের উপরে হামলা করছে, নিরীহ নিরস্ত্র মানুষের উপরে হামলা করছে। যেহেতু 9/11 পরবর্তী বিশ্বে এবং তথাপি গত 10 বছরে যেহেতু নিরাপত্তা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে সমগ্র পৃথিবীতে, নিরাপত্তা প্রযুক্তির ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, তাই সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনগুলো বিভিন্ন আনকনভেনশনাল উপায় বেছে নিচ্ছে, যার একটি হলো গাড়ি দিয়ে চাপা দিয়ে মানুষকে মেরে ফেলা, যা অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত বীভৎস একটি কৌশল। কিন্তু আমরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি? এটা এক কথায় বলতে গেলে এর প্রতিরোধ গড়ে তোলার একমাত্র উপায় হলো সচেতনতা। অবশ্যই প্রশ্নকর্তা প্রশ্ন করতে পারেন যে একজন মানুষ যখন বদ্ধপরিকর, যে সে গাড়ি দিয়ে চাপা দিয়ে নিরস্ত্র মানুষকে মেরে ফেলবে, তার বিরুদ্ধে কি ধরনের সচেতনতা তৈরি করা যেতে পারে, সেটা নিঃসন্দেহে একটি প্রশ্নের বিষয়। কিন্তু আমরা যদি এই ব্যক্তিগুলোকে সমাজের মধ্যে ভালো করে চিহ্নিত করতে পারি, যে সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের কে সহায়ক হিসাবে সব সমাজের মধ্যে, সেগুলোকে যদি আমরা ডিসম্যান্টল করতে পারি, তাহলে হয়তো আমরা অনেকাংশে এই সন্ত্রাসী ও জঙ্গিদেরকে প্রতিরোধ করতে সক্ষম হব। কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে হবে যে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে জঙ্গিবাদ গত দুদশক ধরে যেভাবে একটি ব্যাপক হুমকি আকারে দাঁড়িয়েছে তা কিন্তু আমরা আজকে থেকে সিকি শতাব্দী আগে কখনো চিন্তাও করতে পারিনি।
হ্যাঁ, আমাদের দুজন শ্রোতা লাইনে আছেন, তাদের প্রশ্ন নিয়ে আমি অধ্যাপক সংঘমিত্রা সরকারের কাছে যাচ্ছি। প্রথম প্রশ্নকর্তা হচ্ছেন ঢাকা থেকে মেজবাহউল্লাহ শিমুল। হ্যালো,
মেজবাহউল্লাহ শিমুল বলছি ঢাকা থেকে। এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা পৃথিবীর উন্নত দেশগুলোতে বিচ্ছিন্ন ভাবে হামলা ঘটনা ঘটছে, যদিও এই হামলার পেছনে আসলে কারা জড়িত সেই বিষয়গুলো এখানে স্পষ্ট নয়। তবে যেটা হচ্ছে সেটা হলো সন্ত্রাসবাদের এক ধরনের ডাইনামিজম ঘটছে, অর্থাৎ নতুন একটা রূপে চলে আসছে। তো আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান সময়ে এই সন্ত্রাসবাদকে মোকাবেলা করতে গেলে রাজনৈতিক ঐক্য যেমন দরকার রয়েছে, তেমনি বিশ্বব্যাপী যে ধর্মীয় যে বিদ্বেষমূলক যে আচরণ সেটাও বন্ধ করা উচিত। তো সব মিলে সন্ত্রাসবাদের প্রতিরোধে মূলত বিশ্বব্যাপী ঐক্যমত্য প্রতিষ্ঠা জরুরি, এবং সেই সঙ্গে সঙ্গে আন্তঃধর্মীয় যে সহমর্মিতা, আন্তঃধর্মীয় যে সৌহার্দ এবং আন্তঃধর্মীয় যে সংযোগটা সেটাকে আরো জোরালো করা উচিত।
আচ্ছা, এই ছিল মেজবাহউল্লাহ শিমুলের মন্তব্য। এর মধ্যে আরো একটি প্রশ্ন আছে ঢাকা থেকে ফারহানা লিসা। হ্যালো।
হ্যালো, বাংলাদেশ থেকে ফারহানা লিসা বলছিলাম। সন্ত্রাসবাদ বিশ্বব্যাপী বর্তমানে একটি প্রধান সমস্যা, এর পেছনে অনেক কারণ রয়েছে, যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা, মৌলিক চাহিদার অপর্যাপ্ততা, ধর্মান্ধতা, এছাড়াও আরো অনেক কারণ রয়েছে। তবে সন্ত্রাসবাদ দমনের উপায় নিয়ে এখনই আমাদের দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। এর একটা উপায় হতে পারে সারা বিশ্বে সকল স্কুল কলেজের পাঠ্য বইয়ে সন্ত্রাসবাদের অপকারিতার বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে, তাহলে আমরা দীর্ঘমেয়াদে একটা সুফল পেতে পারি। এই বিষয়ে আপনাদের মতামত কি? ধন্যবাদ।
ডক্টর সংঘমিত্রা সরকার।
হ্যাঁ, আমি ওনাদের সবার বক্তব্য শুনে যেটুকুন আমার বলবার সেটুকুন আমি বলবার চেষ্টা করছি। সেটা হলো সন্ত্রাসের ক্ষেত্রে যেটা মূল বিষয় মনে রাখতে হবে, এটা এমন একটা সময় আন্তর্জাতিক জনসমাজের কাছে খুব জনপ্রিয়তা বলবো না আলোচ্য বিষয় হয়ে উঠলো, সেটা কিন্তু এই শতাব্দীতে। এবং এই শতাব্দীটা মনে রাখতে হবে যে সময় সারা পৃথিবী জুড়ে রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে মানুষের মোহ ভঙ্গের একটা সময়কাল, যে রাজনৈতিক মতাদর্শকে ঘিরে যুব সমাজ একসময় আকৃষ্ট হতো, সেই মতাদর্শগুলো সম্পর্কে আমাদের কোথাও একটা মোহভঙ্গ হয়েছিল। আজকের যুব সমাজের সামনে এমন কোনো মতাদর্শ নেই বা এমন কোনো মূল্যবোধ নিয়ে আমরা দাঁড়াতে পারছি না যা তাদের মনকে আকৃষ্ট করে। এবং এই যে ফাঁকা একটা জায়গা রয়েছে, সেই মূল্যবোধহীনতার সময়টাকে কিন্তু এই সন্ত্রাসবাদীরা, সন্ত্রাসবাদী শুধু আমি বলবো না, এর এক ধরনের দুরাত্মা যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ কাজের ক্ষেত্রে সন্ত্রাসকে ব্যবহার করছে। আজকে যেমন বাসকে ব্যবহার করা হচ্ছে, অনেক জায়গায় প্রেশার কুকারকে ব্যবহার করা হচ্ছে, সাইকেলকে ব্যবহার করছে, অর্থাৎ বিভিন্ন প্রথা যেগুলো প্রথাগত অস্ত্র ছিল তার বাইরে গিয়ে ব্যবহার হচ্ছে। প্রাত্যহিক জীবনকে যেভাবে দুর্বিষহ করে তুলেছে, এই সন্ত্রাসকে মোকাবিলা করতে গেলে প্রথমত যেটা দরকার সামাজিক সুরক্ষার চিন্তা ভাবনা। সামাজিক সুরক্ষার চিন্তা ভাবনা গুলোকে না করলে শুধু প্রতিরক্ষা দিয়ে এর মোকাবিলা করা সম্ভব নয়। এবং যার সঙ্গে রয়েছে এমন কিছু মূল্যবোধের প্রয়োজনীয়তা, যে মূল্যবোধ আমাদের যুব সমাজকে আকৃষ্ট করবে। এই মূল্যবোধকে বাদ দিলে কিন্তু কোনো শিক্ষাই কিন্তু পরিপূর্ণ হয়ে উঠতে পারে না। আমার মনে হয় এই সময়ে একটা সবচেয়ে বড় সমস্যা হলো একটা মূল্যবোধহীনতা।
হ্যাঁ, কিন্তু সেই সঙ্গে মেজবাহউল্লাহ শিমুল একটা প্রশ্ন করেছিলেন যে আন্তঃধর্মীয় সৌহার্দ ও সংযোগের প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন ধর্মে।
অসম্ভব, মানে অসম্ভব প্রয়োজনীয় এবং পারস্পরিক সম্পর্ক ছাড়া, পারস্পরিক বিশ্বাসের মানে বিশ্বাসের জায়গা, শ্রদ্ধার জায়গা, শুধু বিশ্বাস করলে হবে না, পারস্পরিক শ্রদ্ধা থাকা দরকার। এবং ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্কের মূল জায়গা যে প্রত্যেকে প্রত্যেকের ডিগনিটিকে আমরা স্বীকার করে নেব, এটাকে না নিলে কিন্তু এই আন্তর্জাতিক সমস্যার মোকাবিলা করা সম্ভব নয়। কোনো একক রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, সে যে মহা শক্তিধর রাষ্ট্র হয় তার পক্ষেও এটা সম্ভব নয়, সেটা ইতিহাস প্রমাণ করেছে, বারংবার এই প্রমাণ রেখে দিয়েছে।
আরেকটা প্রশ্ন ছিল, যে সন্ত্রাসবাদের অপকারিতা বিষয়টি স্কুল কলেজের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যায় কিনা।
পাঠ্যসূচিতে এক্ষেত্রে, হ্যাঁ এক্ষেত্রে আমার একটু বক্তব্য এটা রয়েছে যে এই সন্ত্রাস শুধু পাঠ্য বইয়ের মধ্যে থাকলে চলবে না, এর চর্চা জীবন দিয়ে করতে হবে। জীবন যদি চর্চা না করতে পারে সেই চর্চা কিন্তু আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছতে পারি না। আমি অনেক ভালো কথা লিখতে পারি, সেই যে লিখছি তার চর্চাটা প্রাত্যহিক জীবনে করতে হবে, এবং এই প্রাত্যহিক জীবনের চর্চা আমাদের ভারত আপনাদের সবার ক্ষেত্রে, আমরা চিরন্তন শান্তিকামী রাষ্ট্র এবং এই শান্তি আমরা চিরন্তন নিরস্ত্রীকরণে বিশ্বাসী, কিন্তু এর সত্ত্বেও কিন্তু আমরা বারংবার আক্রান্ত হচ্ছি চারপাশের জায়গায়। অর্থাৎ চারপাশে যে চর্চাহীনতা তার কিন্তু সবচেয়ে বেশি আঘাত এসেছে ভারতের ওপরে। সুতরাং পাঠ্যপুস্তকে যেমন থাকলে ভালো হয়, কিন্তু সেই তার পাশাপাশি কিন্তু যারা পড়াবেন তাদের সেই চর্চার প্রতি, সেই মূল্যবোধের প্রতি আস্থাশীলতা থাকা অত্যন্ত জরুরি, যেটা ছাত্রছাত্রীদের মনকে ছুঁয়ে যায়।
নিশ্চয়ই
ছাত্রছাত্রীর মনকে ছুঁয়ে যেতে হবে।
হ্যাঁ, শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা আমাদের কলিন শো হ্যালো ওয়াশিংটন শুনছেন। আজকের বিষয় সন্ত্রাস দেশে দেশে কৌশল বিচিত্র। এই সম্পর্কে আপনারা প্রশ্ন করতে চাইলে 2026193062 তে অনুষ্ঠান চলাকালীন প্রশ্ন করতে পারেন। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ম্যানচেস্টার থেকে, ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আলমগীর হক স্বপন। হ্যালো।
হ্যালো, আমি আলমগীর হক স্বপন বলছিলাম ম্যানচেস্টার থেকে। সন্ত্রাসের চেহারা এখন ভিন্ন ধর্মী আকার নিচ্ছে, কখনো লরি নিয়ে কখনো গাড়ি নিয়ে নগরের ব্যস্ত সমস্ত রাস্তায় উঠে আসছে, এবং এতে মানুষের প্রাণনাশ আর রক্তপাত টেলিভিশনে দেখে এত হতবিহ্বল হয়ে পড়ছি। সন্ত্রাসের খবর ও ঘটনার বিবরণ পাই কেবলই, কিন্তু খবরের স্রোত ধরে কোনো ইনভেস্টিগেশন পাই না। আমরা শুনি সন্ত্রাসীরা মারা গেছেন কিংবা পালিয়ে গেছেন ইত্যাদি, আর যারা সারা পৃথিবীর মুসলমানের দায়িত্ব নিয়ে এই ভুয়ো ইসলামিক স্টেটের ওয়েবসাইট, তারা এই সকল সন্ত্রাসী ও অমানবিক ঘটনার দায়িত্ব স্বীকার করে এবং তা করে কুত্তরিক গতিতে। আমরা সত্যিকার অর্থে আইএস এর ঘৃণিত হত্যাকাণ্ড ও তাদের ওয়েবসাইট যারা পরিচালনা করছে তা কেন বন্ধ করতে পারছি না, এই বাচ্চা সুলভ প্রশ্নগুলো আমার মাথায় আসে অনবরত। আপনারা বিজ্ঞমহল যদি কিছু আলোকপাত করেন, অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও আলমগীর হক স্বপন। এই প্রশ্নের উত্তরের জন্য আমি যাচ্ছি মেজর জেনারেল আব্দুর রশিদের কাছে।
হ্যাঁ, এটি হচ্ছে বাংলা এখন শুধু সব বিশ্বের সব জায়গায় এটি হচ্ছে বড় সমস্যা হয়ে গেছে, বাতায়ন ইন্টারনেট, যার মাধ্যমে তারা যথেষ্ট ভাবে এই সহিংস মতাদর্শ সেটি ছড়াতে পারছে। তো এখন এটি বন্ধ করার ক্ষেত্রে আমি দেখেছি বাংলাদেশের অভিজ্ঞতায় যে যারা এইসব নেটগুলো পরিচালনা করছেন তাদের উদ্যোগের যথেষ্ট অভাব আছে। বাংলাদেশে এটি চেষ্টা করছে যে তারা বাংলাদেশের মধ্যে এগুলো বন্ধ করতে পারেন কিনা, সেক্ষেত্রে আমি তেমন অগ্রগতি দেখিনি। এবং যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কেন করতে পারছেন না, তখন তারা বলছে যে এই নেটগুলো পরিচালনা তো আমরা করি না। তো সেখানে আমার মনে হয় একটি সম্পর্ক বলেন অথবা কোঅর্ডিনেশন বলেন একটি বড় অভাব লক্ষ্য করা যায়। আমি সবচেয়ে যেটি দেখি সেটি হচ্ছে ইচ্ছা শক্তির অভাব। যেমন এটিকে বন্ধ করার জন্য যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে এটি বন্ধ করা সম্ভব, সেখানে ওটির একটি অভাব আছে। আরেকটি আমি মনে করি যে সবাই অনেক কিছু বললেন মোহভঙ্গ মতাদর্শ মূল্যবোধের অভাব, আমি মনে করি এটির চেয়েও বড় হচ্ছে যে মূল্যবোধের অভাব মোহভঙ্গ হলে এটি সন্ত্রাসবাদে অনেক লোকে জড়িয়ে পড়ত। আপনি ইউরোপে দেখেন, আমেরিকায় দেখেন, বাংলাদেশে দেখেন, ভারতে দেখেন, খুব অল্প সংখ্যক লোক নিয়ে তারা এই হামলাগুলো করে, তারা কিন্তু ব্যাপক জনসম্পৃক্ততা এদের নেই। আপনি লাস্টে বার্সেলোনা এটাকে দেখেন, সেখানে 12 জনের একটি সেল এই আক্রমণের পরিকল্পনা করেছে। এখন এইগুলোকে এই 12 জনকে বেছে নিচ্ছে তারা কোথা থেকে, তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সব জায়গাতেই একটি র্যাডিকালাইজেশন স্কিম কাজ করছে। এটি খুব সুচারুভাবে পরিকল্পনা করা হয়েছে এবং যেখানে যেটিকে ব্যবহার করলে এই র্যাডিকালাইজ করা যায় তারা ওইটাকেই ওই পন্থাটাকে বেছে নিচ্ছে। এখন র্যাডিকালাইজেশন বন্ধ করার জন্য আমরা সত্যিকারের ঠিক কার্যকরী কোন মেথডোলজি এখনো বার করতে পারিনি। বাংলাদেশে যেমন উনি বলেছেন যে শিক্ষার ক্ষেত্রে ওখানে র্যাডিকালাইজেশন হচ্ছে, বইয়ের মধ্যে এটি ঢোকালে পারে কিছু উপকার আসবে, আসবে নিঃসন্দেহে, কিন্তু তার চেয়েও বেশি হলো যে তারা এটা প্রসার ঘটানোর জন্য যে মাধ্যমগুলোকে ব্যবহার করছে এক এক দেশে এক এক ভাবে, কোথাও মসজিদকে বেশি করে ব্যবহার করছে, কোথাও স্কুল কলেজকে বেশি করে ব্যবহার করছে। তো এই স্কিম যারা পরিচালনা করেন, আমি এটা আগেও অ্যাসার্ট করছি, সেই পরিচালনাকারীদের আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদের সমস্ত সুযোগ সুবিধা বা তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যতক্ষণ আমরা এটা করতে পারছি না, ততক্ষণ আমার মনে হয় এই আমরা এই যে কথাগুলো বলছি তাত্ত্বিকভাবে সেটি খুব কার্যকরী ফল দেবে বলে আমার মনে হয় না।
হ্যাঁ শাফকাত মুনির, এই যে প্রশ্ন ছিল যে আইএস এর ওয়েবসাইট আন্তর্জাতিকভাবে কেন বন্ধ করা সম্ভব হচ্ছে না, কিংবা যেটা জেনারেল রশিদ বললেন যে বাংলাদেশেও যে সমস্ত সন্ত্রাসী ওয়েবসাইট আছে কিংবা পরিচালিত হচ্ছে সেগুলো বন্ধ করার ক্ষেত্রে গাফিলতিটা কেন?
গাফিলতির থেকে বড় যে প্রশ্নটা আসে, একটা ওয়েবসাইট হয়তো আমরা বন্ধ করতে পারি, দুটো ওয়েবসাইট বন্ধ করতে পারি, তিনটে ওয়েবসাইট বন্ধ করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে নতুন নতুন ওয়েবসাইট আবার নতুন করে লঞ্চ করা হচ্ছে। আমরা বাংলাদেশে দেখেছি সরকার খুব প্রোঅ্যাক্টিভলি বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট, জঙ্গি গোষ্ঠীগুলো টুইটার অ্যাকাউন্টগুলো বন্ধ করার ব্যাপারে সরকার সচেষ্ট পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু দুদিন পরেই আমরা দেখলাম যে তারা ভিন্ন ভিন্ন নামে আবার টুইটার অ্যাকাউন্টগুলোকে সচল করছে। আমার মনে হয় এই বন্ধ করার কৌশল বাদ দিয়ে আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি যে জঙ্গি গোষ্ঠীগুলো বা সন্ত্রাসী সংগঠন গুলো কিন্তু মূলত তাদের ভ্রান্ত, তাদের পথভ্রষ্ট যে মতাদর্শ তা তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তাদের মতাদর্শটুকুটাকে যদি আমরা বিশ্লেষণ করে একটি অল্টারনেটিভ ন্যারেটিভ যদি আমরা তরুণ সমাজ এবং তাদের যে টার্গেট অডিয়েন্স তাদের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে হয়তো পাঁচটা সন্ত্রাসী বা জঙ্গি ওয়েবসাইট দেখার পরে তারা যদি দুটো ওয়েবসাইটে সঠিক আদর্শ বা সঠিক কোন তথ্যের খোঁজ পান, তারা হয়তো সেটাকে আমলে নেবেন। কারণ আমার মনে হয় না ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শাটডাউন করার মাধ্যমে আমরা পুরোপুরি অনলাইন র্যাডিকালাইজেশন কে মোকাবেলা সক্ষম হব। আমি এটুকু যোগ করতে চাই এর সাথে, যেটা এর আগেও উঠে এসেছে, যে সন্ত্রাস ও জঙ্গিবাদ কিন্তু একটি ট্যাকটিক, মূল সমস্যাটা হলো উগ্রবাদ ও র্যাডিকালাইজেশন, মূল সমস্যাটা হলো অন্য মতবাদের প্রতি শ্রদ্ধার অভাব, মূল সমস্যা হলো মানুষের মনে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার দুর্নীতি, এগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে।
আমাদের একজন শ্রোতা কলকাতা থেকে রয়েছেন, পল্লব মুখোপাধ্যায়, হ্যালো।
হ্যাঁ নমস্কার, আমি ভারতবর্ষের কলকাতা থেকে বলছি, পল্লব মুখোপাধ্যায়। যে কোন বিকাল রাতের চেয়ে ঘোর অন্ধকার, এল ক্লাসিকোর বিজয় উৎসবে রাতভর পার্টি করেছে রিয়াল মাদ্রিদ, তার পরের বিকেলে কাতালোনিয়ার ক্রুইসপটে ভয়াবহ গাড়ি হামলায় প্রাণ হারালেন বিভিন্ন দেশের 13 জন মানুষ, আবার পরের দিন রামেল্লার কায়দায় সৈকত শহর কামব্রিজে আবারও গাড়ি হামলার প্রয়াস এবং আইএস এর দায় স্বীকার। ইউরোপের নাগরিক সুরক্ষার ওপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া সাইট টিভিতে মৌসা ওকাবির মন্তব্য স্পষ্ট করে দেয় ইসলামিক মৌলবাদের বিস্তারের মূল লক্ষ্য, যা একটা স্বাভাবিক প্রশ্নকে উস্কে দেয়, তা হল হত্যার মধ্য দিয়ে কোন ধর্ম চেতনাকে কি বিশ্বে প্রতিষ্ঠা দেওয়া কখনো সম্ভব হয়েছে? বার্সেলোনা মেন স্কোয়ারের সরকারি পৃষ্ঠপোষকতায় জনতার সংঘর্ষ আমরা ভীত নই, এটি নাগরিক নিরাপত্তা দিতে ব্যর্থ স্পেন সরকারের দুর্বলতাকে আড়াল করতে। ধন্যবাদ।
ধন্যবাদ পল্লব মুখোপাধ্যায় আপনাকে। আপনার প্রশ্নের প্রথম অংশটা ছিল হত্যার মাধ্যমে কোন ধর্মীয় চেতনাকে কি বিশ্বে স্থাপন করা সম্ভব। অধ্যাপক সংঘমিত্রা সরকার,
হত্যার মাধ্যমে ধর্মের সম্পর্ক না, একদম নয়। এক কথায় উত্তর যদি বলতে হয় সেটা নয়। দ্বিতীয়, এই প্রসঙ্গে যেটা এখন চারদিকে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সেটা কিন্তু ধর্ম বলতে আমরা যা বুঝছি তার সঙ্গে সম্পর্কিত নয়। এটা এক ধরনের আঘাত, সভ্যতার প্রতি আঘাত, যে আঘাত আনছে এমন কিছু দুর্বৃত্ত যারা সেই ধর্মের আচ্ছাদনটাকে ব্যবহার করছে এবং ধর্মের আচ্ছাদন ব্যবহার করে তাদের পেছনে কোনো অদৃশ্য শক্তি অবশ্যই রয়েছে, যে অদৃশ্য শক্তি এদেরকে নিয়ন্ত্রণ করে এবং সেই নিয়ন্ত্রণকারী কে বা কারা সেটা সত্যি আমি জানি না। হয়তো তার যুক্তিগ্রাহ্য কিছু তথ্য দিয়ে কাউকে কাউকে মনে হতে পারে যে এরা রয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণই ধারণা। তাই ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু ধর্মকে ব্যবহার করে বা ধর্মের আচ্ছাদনকে যে ব্যবহার করে সন্ত্রাস, সেটা কিন্তু পৃথিবীর বুকে বারংবার ঘটেছে। এই পর্বে একভাবে ঘটেছে, তার আগে ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে। সুতরাং এটা নতুন কিছু নয়। এই মুহূর্তে স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়কালে আমরা দেখতে পাচ্ছি ধর্মের একটা আচ্ছাদনকে ঘিরে আর এক ধরনের সন্ত্রাস। পৃথিবীর আন্তর্জাতিক সমাজ এর মুখোমুখি নিশ্চয়ই হচ্ছে, এবং আমি আশা করি যে এটা কোনো না কোনো সময় অতিক্রম করে উঠবে।
পল্লব মুখোপাধ্যায়ের প্রশ্নের দ্বিতীয় অংশটা ছিল যে স্পেন সরকারের দুর্বলতা ও ব্যর্থতা। জেনারেল রশিদ, আপনি কি মনে করেন?
আমি শুধু স্পেন সরকারের দুর্বলতাকে বলবো না, আমি দেখছি যে যেখান থেকে এই সব সন্ত্রাসী বা টেরোরিস্ট গুলো জন্ম নিয়েছে সেই সব জায়গাগুলোকে আমি চিহ্নিত করতে চাই। আমি দেখেছি পশ্চিম ইউরোপে এই যে ধর্মের ধর্মকে ভিত্তি করে যে প্রচারণা তারা চালাচ্ছে এবং সহিংস ইসলামকে একটা ন্যায্য ইসলাম হিসাবে সৃষ্টি করার স্থাপিত করার চেষ্টা করছে, সেটি কেমন করে হলো সেই ইতিহাসটা আমরা দেখতে চাচ্ছি। আমরা দেখতে চাচ্ছি ইস্ট লন্ডনে কেমন করে একটা মসজিদ ভিত্তিক কালচার কেমন করে হলো। আমরা দেখতে চাচ্ছি যে সেখানে জামাতে ইসলাম বা বাংলাদেশের জামাতে ইসলাম ওখানে এখন নেতৃত্ব দেয়। সেখানে তো বাঙালি যারা বিদেশে গেছে সবাই তো আর এই মৌলবাদে বিশ্বাস করে না, তো তারা তাদেরকে টেনে টেনে গুছিয়ে গুছিয়ে এই যে মোটিভেশন রেডিকালাইজ করছে, এটিও কিন্তু স্পেনে হয়েছে। স্পেনের এই অ্যাটাকে যিনি মাস্টার মাইন্ড ছিলেন, আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে এক মসজিদের ইমাম যিনি মারা গেছেন আলকানরের বিস্ফোরণে। এই যে জিনিসটা আস্তে আস্তে বেড়ে উঠলো, কেউ এটা ঠেকালো না। তো এখন আমার মনে হয় এটি পিছনের ইতিহাস থেকে কিছু শিক্ষা নিয়ে এগুলোকে আর বাড়তে দেওয়া যাবে না। আমরা দুটো জিনিস দেখছি যেটাকে তারা ব্যবহার করছে, একটি ইসলামের দাওয়া কথা বলছে অর্থাৎ আমন্ত্রণ বলে সে ডাকছে, আরেকটি হচ্ছে সেটিকে নিয়ে সে ইসলামের জিহাদ বলে এটিকে তার ইমানের দায়িত্ব হিসাবে এটিকে পরিণত করছে। তখনই আমরা দেখছি তারা সহিংস হয়ে নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে। এই পদ্ধতিটা আমাদের, আমি বলছি যে এটি মনিটরিং এ আনতে হবে, ধর্মের বিদ্বেষ না, কিন্তু ধর্মের নামে যে সহিংস মতাদর্শ ছড়াচ্ছে সেই ছড়ানো যে প্রক্রিয়াগুলোকে আছে সেই প্রক্রিয়াগুলোকে আমার মনে হয় শুধু পশ্চিমা বিশ্বে না সব দেশেই বন্ধ করার জন্য একটি বিশ্ব জনমত থাকতে হবে, আন্তঃরাষ্ট্রীয় একটি সমন্বয় থাকতে হবে। আমরা যেভাবে ভাবছি ওই স্পেনের মানুষকে একইভাবে ভাবতে হবে। এই ভাবনার যদি একটি মিল হয় যে আমরা কিভাবে সন্ত্রাসবাদকে দমন করব, আমার মনে হয় তাহলে এটি সম্ভব হবে আগামী দিনে।
হ্যাঁ, বাংলাদেশের পঞ্চগড় থেকে আরেকজন শ্রোতা আমাদের আছেন, নিমাই রায়। হ্যালো। হ্যাঁ নিমাই রায়,
আমি পঞ্চগড় বাংলাদেশের পঞ্চগড় থেকে বলতেছি।
হ্যাঁ বলুন।
প্রশ্নটা হচ্ছে যে আপনাদের একজন আলোচক প্যানেল বললেন যে আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা আর ধর্মীয় মৌলবাদটাকে ওনারা দেখতেছেন না, কিন্তু আমার পাশেই দেবীগঞ্জে কিছুদিন আগে একজন ধর্মীয় গুরু অর্থাৎ একজন মঠের প্রধানকে হত্যা করা হলো, এখানে দায় স্বীকার হলো আইএস, তাহলে তারা কি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলো না? এবং আর এই সন্ত্রাসের যে ধারাটা সিস্টেমটা, এটা কি, এটা আমি যেটা দেখতেছি সেটা ধর্মীয় ভিত্তিতেই তারা সবচেয়ে বেশি ঘটাচ্ছে আর কি। আর
হ্যাঁ, আমাদের কোনো আলোচক অবশ্য এই কথা বলেননি যে ধর্ম এর কারণ নয়, তারা বলছেন ধর্মকে ব্যবহার করা হচ্ছে। যাই হোক, শাফকাত মুনির, আপনি কি বলবেন নিমাই রায়ের এই প্রশ্নের জবাবে?
দেখুন, আমরা এটা কখনোই বলিনি যে উনি যেটা বলেছেন, আমি একটু এখানে ক্লারিফাই করতে চাই যে ধর্মের অপব্যাখ্যা, পৃথিবীর সকল ধর্মই কিন্তু এক ধরনের মানবতাবোধকে এনকারেজ করে, পৃথিবীর সকল ধর্মই কিন্তু অন্যকে শ্রদ্ধা করতে বলে, পৃথিবীর সকল ধর্মই কিন্তু সহিংসতাকে পরিহার করতে বলে। কিন্তু আমরা দেখেছি যুগে যুগে, কিছুক্ষণ আগে অধ্যাপক সংগমিত্র বলেছেন যে আমরা যুগে যুগে দেখে এসেছি যে ধর্মকে আদর্শকে অপব্যাখ্যা দিয়ে মানুষকে সহিংস পথে ঠেলে দেওয়া হয়েছে। এখন বর্তমান পৃথিবীতে যে জঙ্গি গোষ্ঠী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে, ইসলামের অপব্যবহার করে তারা তরুণ সমাজের মধ্যে এক ধরনের ভ্রান্ত আদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই এটা মোকাবেলা করার যে উদ্যোগ তা কিন্তু ব্যাপক আকারে ইসলামী বিশ্বের ইসলামী বিশ্ব তথা পৃথিবীর মুসলিম সমাজের মধ্যে থেকে সবার আগে আসতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে যদি ইসলাম ধর্মের নাম ব্যবহার করে অপব্যাখ্যা দিয়ে কেউ সহিংস কর্মকাণ্ডে লিপ্ত করে থাকে তাকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে, তাকে সম্পূর্ণভাবে নিন্দা জানাতে হবে এবং একে সম্পূর্ণভাবে না বলতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ পৃথিবীর যে কোনো সমাজের জন্য একটি ক্যান্সার স্বরূপ। বাংলাদেশের কথা যদি আমরা বলি, তাহলে সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধুমাত্র একটি নিরাপত্তা জনিত হুমকি নয়, আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ চাই তার জন্য এটি একটি বড় হুমকি।
অবশ্যই আমাদের শ্রোতারা আরো কয়েকজন আছেন, উত্তর একটু সংক্ষিপ্ত হলে হয়তো আমরা সময় সংকলন করতে পারবো। এর মধ্যে বলে রাখি যে আপনারা ভয়েস অফ আমেরিকা থেকে কল ইন শো হ্যালো ওয়াশিংটন শুনছেন। আজকের বিষয় সন্ত্রাস দেশে দেশে কৌশল বিচিত্র। পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী।
আমি মনিরুজ্জামান নাসিম আলী বাংলাদেশের পিরোজপুর থেকে বলছিলাম। বার্সেলোনায় যে ঘটনাটা ঘটে গেল, একটা ভ্যান দিয়ে এতগুলো মানুষ মেরে ফেলা, এই যে কৌশল পরিবর্তন হলো হত্যার ক্ষেত্রে, সন্ত্রাসের ক্ষেত্রে, কিন্তু একটা ভাবার বিষয় যে হত্যার কৌশল এবং সংস্কৃতি পরিবর্তন হয়েছে। যারা এই কাজগুলো করছে তাদের মধ্যে এক ধরনের বিকৃত মানসিকতা অপরাধ বিজ্ঞানের দৃষ্টিতে, পাশাপাশি আমরা লক্ষ্য করলাম যে ৩২ নম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তার রাষ্ট্রপতি সহ, সেখানে যে হামলা করার যে পরিকল্পনা যেটি বাংলাদেশের পুলিশ ব্যর্থ করে দিয়েছে, বাংলাদেশে এবং এত বড় দুঃসাহস যে আসছে এই বিশ্বের সাথে বা অন্যান্য এর সাথে লিঙ্কটা কি আসলে আমাদের নতুন করে খুঁজতে হবে কিনা বা নতুন করে ভাবাচ্ছে কিনা।
ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে আমাদের আরেকজন শ্রোতা রয়েছেন, সালাউদ্দিন। হ্যালো,
সালাউদ্দিন বলছি বাংলাদেশের চট্টগ্রাম থেকে। বর্তমান সময়ে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী ও জঙ্গি আক্রমণের অনেকটাই ধারণ পাল্টে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির যুগে হলেও অত্যাধুনিক কোনো অস্ত্র কিংবা কোনো অন্য কোনো আধুনিক পদ্ধতি ব্যবহার না করে একদম সাদাসিধে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পদ্ধতি যেটা আমরা অনুধাবন করতে পারি না সেভাবেই যেন এখন হামলাগুলো চলছে। আপনারা যারা আলোচনা করছেন কিংবা যারা চিন্তা করছেন, যারা গবেষণা করছেন, সবার নিকট আমাদের সাধারণ জনগণের হিসেবে প্রশ্ন থাকতে পারে যে এ থেকে রেহাই পেতে হলে আমাদের কি করা উচিত, কিংবা বিশ্ববাসী কিংবা সকলের ঐক্যবদ্ধ কি প্রচেষ্টার মাধ্যমে আমরা এই পরিস্থিতি সামাল দিতে পারি কিংবা রোধ করতে পারি।
ধন্যবাদ আপনাকে। মনিরুজ্জামান নাসিম আলীর একটা প্রশ্ন ছিল যোগসূত্রের বিষয়ে। স্পেনে আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে এবং আমরা জানি যে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে, যেদিন তাকে হত্যা করা হয়েছিল সেই বার্ষিকীতে এক ধরনের সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা করা হয়েছিল বলে পুলিশ বলছে। বিশেষত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরা যারা শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছিলেন 32 নম্বরে, সেই বিষয় তো এই যে এই সন্ত্রাসী যে বিষয়টা, এর মধ্যে কি কোন রকমের লিংক, কোন রকমের সম্পৃক্ততা আছে কিনা? জেনারেল রশিদ।
হ্যাঁ, নিঃসন্দেহ আছে। বাংলাদেশের সন্ত্রাস যেটি আছে সেটি হচ্ছে যে এখানে দুটো স্বাধীনতা বিরোধী চক্র যারা আছে তাদেরকে আমরা দেখেছি এই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে বা মৌলবাদী রাজনীতির সাথে একতরফা ভাবে জড়িত। আবার অপরদিকে আমরা একটা সেকুলার এলিমেন্ট দেখি যেটা আওয়ামী লীগ লিড করে, অন্যান্য সংগঠন আছে। এদের মধ্যে তো সমস্ত আক্রমণগুলো এই সেকুলার এলিমেন্টস এর উপরে এই মৌলবাদী এলিমেন্টস এর হামলা। তো সেখানে ওইখানে 15 আগস্টে বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে যে হামলা হবে এটি তো পুলিশ আগে থেকে অনুমান করছিল। তো সেটি যেটি একটি খুব সেন্সিটিভ, স্পর্শকাতর দিন এবং স্পর্শকাতর বিষয়, তো সেটিতেও ওই একই সংগঠন বা ওই ধরনের একটি পৃষ্ঠপোষকতা এই হামলার পরিকল্পনা করা হয়। সেটি আগে থেকে টের পেয়ে যাওয়ার ফলে অনেক কষ্টে তাকে রুখতে পেরেছে বাংলাদেশের পুলিশ। আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে এই যে সহিংস মতাদর্শের কিন্তু একটি সূত্রে একটি অরিজিন আছে। এটি ইসলামে বলে ওইটি হলো সালাফি। সালাফিসরা হচ্ছে এই জিহাদি মতাদর্শকে অনুসরণ করে, তারা এটাকে বলে যে এটি হচ্ছে বিশুদ্ধ ইসলাম। আমাদের এলাকায় যেটা ভারত দক্ষিণ দক্ষিণ ভারত বা এশিয়াতে যে ইসলাম এসেছে সেগুলো সুফি ইসলাম, শান্তির ইসলাম, এটিকে একটা পরিবর্তন করা হচ্ছে। সেই জন্য আমরা মনে করি যে আপনি দেখেন বার্সেলোনাতে বলেন বা পশ্চিম ইউরোপ বলেন, এই যে মতাদর্শটা যদি ছড়িয়েছে, তা আমরা মনে করছি যে এখন বলা উচিত এই মতাদর্শের যে স্থানটি আছে সৌদি আরব, তাকে নিবৃত্ত করা উচিত যে এই মতাদর্শটা সে বিদেশে এক্সপোর্ট করবে না। তো সেখানে ওই একটি আছে, আরেকটি হচ্ছে এই মতাদর্শ ইসলামের নামে একটা ইসলামিক চ্যারিটির নাম করে অর্থায়ন হচ্ছে। তো সেই মূল জায়গাগুলোকে যদি আমরা আন্তর্জাতিক চাপের মধ্যে আনতে পারি এবং সেই মতাদর্শকে যদি পাল্টে ফেলে শান্তির মতাদর্শে পরিণত করতে পারি, তাহলে বাংলাদেশে 15 আগস্টে হামলা প্রচেষ্টা হবে না। আর স্পেন বলেন বা বার্সিলোনা বলেন, ম্যানচেস্টার বলেন, এখানেও হামলাগুলো কমে যাবে। তো সেইটাতে আমরা কতটুকু অগ্রগতি লাভ করব, তো সেক্ষেত্রে আমার মনে হয় এবারই প্রথম আমরা দেখলাম যে এই পাকিস্তান রাষ্ট্রের উপরে একটি চাপ সৃষ্টির প্রচেষ্টা। এই ধরনের চাপটা যদি অব্যাহত থাকে যেসব জায়গা থেকে এগুলো উত্থিত হচ্ছে, তাহলে আমার মনে হয় যে সন্ত্রাসবাদ আপনা আপনি নিয়ে যাবে।
শাফকাত মনির, আপনি কি মনে করেন 15 আগস্টের আক্রমণটি অত্যন্ত ব্যতিক্রমী আক্রমণ ছিল? কারণ 15 আগস্ট সে কেবল এ বছর না, প্রতি বছরই পালিত হয়ে থাকে।
জি, আমরা অত্যন্ত সৌভাগ্য বলতে হবে আমাদের যে হামলাটি সংঘটিত হয়নি, বলে এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটতে পারত। এটাতে এটাই প্রমাণিত হয় যে আমরা প্রতিনিয়তই সন্ত্রাস ও জঙ্গিবাদের একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছি এবং বাংলাদেশের নিরাপত্তা বিধান করা, বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেয়া, এটা কিন্তু আমাদের এখন জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে সামনে দাঁড়িয়েছে। তবে এখানে একটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে হোলি আর্টিজান বেকারিতে গত বছর যে অত্যন্ত মর্মান্তিক যে জঙ্গি হামলা সংঘটিত হয়, তার পরবর্তীতে গত এক বছরের অধিক সময়ে আমরা কিন্তু কোনো বড় ধরনের হামলা দেখিনি। আমরা মার্চ মাসে দুটো আত্মঘাতী হামলা বা আত্মঘাতী হামলার প্রচেষ্টা আমরা দেখেছি, কিন্তু এছাড়া কিন্তু আমরা কোনো বড় ধরনের হামলা এখন পর্যন্ত আমাদের এখানে হয়নি, যা অত্যন্ত আমি বলবো যে গুড ফর্চুন। কিন্তু আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যাতে আমরা সবসময় সন্ত্রাসী ও জঙ্গিদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারি, যাতে তাদের সব ধরনের হামলার প্রচেষ্টা আমরা প্রতিহত করতে পারি এবং সমাজের মধ্যে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদকে মোকাবেলা করার ক্ষেত্রে জনপ্রতিরোধের কোনো বিকল্প নেই।
ধন্যবাদ ডক্টর সংঘমিত্রা সরকার। এই যে রাজনীতি এবং ধর্মের যে সম্মেলন ঘটছে এবং অনেকেই অভিযোগ করেন যে এ কারণেই, রাজনৈতিক কারণেই ধর্মকে ব্যবহার করা হচ্ছে, আপনি কি মনে করেন?
রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার, আমি আরেকটু স্পষ্ট করে বলি যে এটা ক্ষমতার নিয়ন্ত্রণ করবার একটা পন্থা ধর্ম। সেটা শুধু ধর্ম নয়, ধর্মের পাশাপাশি অনেকগুলো উপকরণই আমরা পাই। তাই এই মুহূর্তে বেশ আন্তর্জাতিক স্তরের যারা ক্ষমতাবান মানুষ রয়েছেন তারা এই মুহূর্তে ক্ষমতাটাকে বেছেছেন, কোনো কোনো ক্ষেত্রে এথনিক গ্রুপকে বাছা হয়, সুতরাং তার মধ্যে ধর্ম রয়েছে। কিন্তু সেই ধর্মের যে বেছে নেওয়ার পদ্ধতি মূলত দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ধর্মের অনেক সময় রাজনীতির ভোটের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। সুতরাং আজ সন্ত্রাসবাদ এবং সহিংস আন্দোলন, মনে রাখতে হবে দুটো কিন্তু সমার্থক নয়। সন্ত্রাসবাদ, যে সন্ত্রাসবাদ আজকের আলোচ্য বিষয়, সে কিন্তু সহিংস আন্দোলন থেকে একটু আলাদা। এই কারণে, কারণ ইতিহাসে বারংবার সহিংস আন্দোলন এসেছে, সেই সহিংস আন্দোলনের কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকত, এক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন জিনিস। সুতরাং রাজনীতির সঙ্গে ধর্মের যে সম্পর্ক, ধর্ম একটা গোষ্ঠীবদ্ধ জীবনের একটা পরিচয়, অনেক ধরনের পরিচয় রয়েছে, যেমন ভাষা আমাদের একটা পরিচয়, ধর্মও একটা পরিচয়। সুতরাং রাজনীতি হাতিয়ার করতেই পারে সে ধর্ম।
হ্যাঁ ডক্টর সরকার, আমাদের
চেহারা কিন্তু সন্ত্রাসবাদ নয়।
আমাদের সময় একদম শেষ হয়ে যাচ্ছে, তো আপনাকে
আমি শেষ কথাটা বলতে চাই যে ধর্মের পরিচয় সন্ত্রাসবাদ নয়।
হ্যাঁ,
সন্ত্রাসবাদ শুধুই সন্ত্রাসবাদ,
নিশ্চয়ই
এর কোন এথিক্স থাকে না।
হ্যাঁ, ধন্যবাদ মেজর জেনারেল আব্দুর রশিদ, ধন্যবাদ ডক্টর সংঘমিত্রা সরকার, ধন্যবাদ শফকাত মুনির। ভয়েস অফ আমেরিকা থেকে হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হচ্ছে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।